ধন্যবাদ তাহেরা। যুক্তরাষ্ট্রে 2020 প্রেসিডেন্ট নির্বাচন এবং চলমান দ্বিদলীয় রাজনৈতিক তৎপরতা, তাহেরা কিবরিয়া যেমনটি কিনা বললেন, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। শুরু করছি হ্যালো ওয়াশিংটন সকলকে শুভেচ্ছা জানিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট সাংবাদিক সংবাদ ভাষ্যকার সৈয়দ মাহমুদুল্লাহ, নিউ ইয়র্ক থেকেই অর্থনীতিবিদ শিক্ষক বিশ্লেষক ডক্টর শওকত আলী, এবং টেক্সাসের হিউস্টন থেকে টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর সেলিনা আহমেদ। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছে আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোন দেশ কাল সমাজ পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য। এখন তাহলে শুরু করছি। আমরা জানি যে যুক্তরাষ্ট্রে আজকে, আজ বুধবার রাতে এবং আগামীকাল বৃহস্পতিবার রাতে টেলিভিশনে ডেমোক্রেটিক দলের এ পর্যন্ত মোটমাট যে 20 জন মনোনয়ন প্রত্যাশীর কথা আমরা জানতে পেরেছি, তাদের বিতর্ক অনুষ্ঠান এই প্রথম, এবারের এই 2020 নির্বাচনের আগে এই প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে 10 জন মনোনয়ন প্রার্থীকে নিয়ে অনুষ্ঠান হবে, আগামীকাল বাকি 10 জনকে নিয়ে অনুষ্ঠান হবে। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা জানি যে কিছুদিন আগেই তার মনোনয়ন প্রার্থিতা ঘোষণা করেছেন ফ্লোরিডা অরল্যান্ডো থেকে। তো এ সবকিছু মিলিয়ে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান অবস্থান এবং তার অ্যাপ্রুভাল রেটিং এসব নিয়ে আমরা কথা বলবো। তো আমি প্রথমেই আমাদের 3 অতিথির কাছে যাচ্ছি তাদের বিষয়টি সম্পর্কে, তাদের প্রারম্ভিক মন্তব্যের জন্য। প্রথমেই যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে। জি ভাই।
জি হ্যাঁ, যেটা যেমনটা আপনি অলরেডি ব্রিফ করেছেন যে 20 জন ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, তার দুভাগ করে আজকে 10 জন, আগামীকাল 10 জন ফ্লোরিডার মায়ামিতে, তাদের মধ্যে ডিবেট হবে। ডিবেটে মোট 150 মিনিট বরাদ্দ করা হয়েছে 10 জনের জন্য, 15 মিনিট করে, এবং প্রথম কোন একটা প্রশ্ন 1 মিনিট তারা উত্তর দিতে পারবেন। আর এইরকম অতি সংক্ষিপ্ত সময়, 1 মিনিট 38 সেকেন্ড এই পর্যায়ে, এটা করে করে কোয়েশ্চেন, বিভিন্ন প্রশ্ন উত্তর হবে, এবং শেষে তারা ক্লোজিং স্টেটমেন্ট দিতে পারবেন, সেটা সম্ভবত 2-3 মিনিটে। ফলে খুব বেশি, এই যে ডিবেটের ফরম্যাট, ডেমোক্রেটিক পার্টির মোট 23 জন ক্যান্ডিডেট ছিলেন, 3 জন যে সীমারেখা নির্ধারণ করা হয়েছিল, কে কত ফান্ড রেজ করছে এবং আরো কয়েকটা ক্রাইটেরিয়া, সেটাতে করে 3 জন অযোগ্য ঘোষিত হয়েছে।
হ্যালো মোহাম্মদুল্লাহ ভাইয়ের লাইনটা কি সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে? জি, তো যাই, জি আমরা ইতিমধ্যে ডক্টর শওকত আলীর কাছে যাই। ডক্টর শওকত আলী, আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এই কদিন আগেই ফ্লোরিডার অরল্যান্ডো থেকেই তার নির্বাচনী প্রার্থিতা সূচনা করেছেন, এবং সেখানে তিনি যেসব কথাবার্তা বলেছেন তার আলোকে বিচার বিশ্লেষণ পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে, টেলিভিশন বেতারে, এবং দেখা যাচ্ছে যে তার অ্যাপ্রুভাল রেটিং কিন্তু খুব বেশি বাড়ছে না, এবং বলা হচ্ছে যে বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অ্যাপ্রুভাল রেটিং, সেই রেটিংয়ের আলোকে দ্বিতীয় মেয়াদের জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। তো আপনার কি মনে হয়, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বিষয়টি?
জি ধন্যবাদ কবির ভাই। হ্যাঁ, যে মোমেন্টাম উনি প্রথম তার ইলেকশন ক্যাম্পেইনে শুরু করেছেন, এটাতে একটা জিনিস লক্ষণীয়, যে তার বেস সাপোর্টার যারা, তারা কিন্তু খুবই ইউনাইটেড বলে আমার কাছে মনে হয়েছে। আগের মতোই তারা খুবই স্ট্রং, এবং যে ফার্স্ট তার ক্যাম্পেইন র্যালিতে উনি যে কথাগুলো বলেছেন, এটাতে তিনি কিন্তু তার আগের যে সুর ছিল সেই সুরটাই, মানে প্রথম ইলেকশনের যে সুরটাই মোটামুটি একই অবস্থায় তিনি ধরে রেখেছেন। শুধু তাই না, তার পরপরই তিনি ঘোষণা করেছেন যে মাত্র একটা সময় নির্ধারণ করে দিয়েছে কংগ্রেসকে, তার মানে তিনি কংগ্রেসের উপরে যে অনেক ক্ষমতা রাখেন, যেটা ইন দি পাস্ট উনি বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন। আপনার ফার্স্ট র্যালির পরে কিন্তু তিনি একটা সময় নির্ধারণ করে দিয়েছেন যে কংগ্রেস এতদিনের ভিতরে আমাকে এত টাকা দিতে হবে, বা এই ধরনের যাই হোক একটা বিলও পাস হয়েছে $4.5 billion উইথিন দ্য স্টিপুলেটেড টাইম। তাতে আমার মনে হচ্ছে যে রেটিং যাই হোক না কেন, ট্রাম্পের রেটিং প্রথম ইলেকশন থেকে যদি আমরা দেখি কখনো ওই তেমন একটা উৎসাহ ব্যঞ্জক ছিল না, কিন্তু পাস তো করে গেছেন তিনি। আমার ধারণা হচ্ছে যে ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট হিসেবে যে কথা আপনি বললেন যে এই রেটিং নিয়ে এটা এগিয়ে যাওয়া সম্ভব কিনা সেকেন্ড করা, কিন্তু এটাও ঠিক যে একমাত্র প্রেসিডেন্ট বুশ ছাড়া ফার্স্ট বুশ ছাড়া সব ইনকাম্বেন্ট যে প্রার্থী যারা, তারা কিন্তু সেকেন্ড টার্মে সবাই উইন করেছেন, একমাত্র উনি বাদে ফার্স্ট বুশ। এবং সেখানে একটা ফ্যাক্টর ছিল যে টেক্সাসের আর একজন রিপাবলিকান বিলিয়নিয়ার, আই থিঙ্ক তার নাম ছিল পেরি, তিনি চ্যালেঞ্জ করাতে 22-25% রিপাবলিকান ভোট কেটে নেয়। এই কারণে প্রেসিডেন্ট ক্লিনটন ওই সময় এত সহজে আপনার উইন করে এবং ফার্স্ট প্রেসিডেন্ট বুশ উনি জিতে টকে যায়। তো এই জিনিসগুলো যদি আমরা খেয়ালে রাখি, তার ইকোনমিক কন্ডিশন এখন ভালো, আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন জিডিপি গ্রোথ রেট আপনার 2% তার অ্যাটলিস্ট কনস্ট্যান্টলি যাচ্ছে, এবং উনি দাবি করছেন যে এটাকে 3-4% সম্ভব যদি আমার নেক্সট ইলেকশনে তোমরা আমাকে পাস করে দাও। সো অনেকগুলো জিনিস কিন্তু তার হাতে রয়েছে, যেটা তিনি ইচ্ছে করলে তার যে স্টাইলি যে চমকটা তিনি দেখাচ্ছেন সে অনুসারে উনি পাস করার সম্ভাবনা আমি তো দেখছি, যে আবারও উনি উইন করার সব কায়দাগুলো উনি তার কন্ট্রোলে রেখে দিয়েছে।
জি ডক্টর সেলিনা আহমেদ, আপনার কাছে যাব, কিন্তু তার আগে সৈয়দ মাহমুদুল্লাহ ভাইয়ের কাছে আরেকবার ফিরে যাচ্ছি। উনি কথার মাঝখানে ও না লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এখনো আমরা যোগাযোগ পেতে পারিনি। তো ডক্টর সেলিনা আহমেদ, আপনি আপনার
আমি প্যানেল মেম্বারের সাথে মানে সত্যিকারভাবে একমত হতে চাচ্ছি যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য 2016 সালে কাজ করেছিল এখনো সেটা বলবৎ, এই কারণে যে ওনার যে বেসটা তৈরি হয়েছে যেভাবেই হোক না কেন, বিদেশি শক্তির সহযোগিতায় হোক আর নিজের চেষ্টাতেই হোক, সে বেশ তো অসম্ভব রকমের স্ট্রং, এবং তাদেরকে পাল্টাবার মতো ডেমোক্রেটিক পার্টি থেকে এমন কিছু করা হচ্ছে না যে ওদের মতটা পাল্টাতে পারে, অথবা নিউজ মিডিয়াগুলো আমরা এইভাবে নিউজ দিচ্ছি যে ওই বেসটার মতামতটা কিছুতে সরে যাচ্ছে না। হ্যাঁ, অ্যাপ্রুভাল রেটিং দেখতে গেলে কম, কিন্তু আমার প্যানেল মেম্বার একটু আগে যা বললেন যে ওনার যে সমস্ত উনি যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন প্রথম ইলেকশনের সময়, উনি কিন্তু সে একই সুরে একইভাবে এগিয়ে যাচ্ছে, তখনও কিন্তু তার রেটিং কিন্তু খুব একটা হাই যে ছিল তা না। তবে এটা তার বেসটা এত স্ট্রং যে সে বেসটাকে 2016 সালের ভাবে উনি ইলেকশনের ক্যাম্পেইনটা একইভাবে করে দিয়ে উনি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, আনটিল আনলেস যে আদার পার্টি কামস উইথ কোন একটা বিকল্প যদি না সৃষ্টি হয়। যেটা আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, প্রেসিডেন্ট বুশ ছাড়া ইনকাম্পের প্রেসিডেন্ট কিন্তু সবসময় হয়ে আসছে, আর ইকোনমিও ফেভার করছে তাকে, তার বেস তাকে ফেভার করছে।
জি, আপনি ঠিকই বলেছেন যে গোড়া থেকেই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং কোন সময়ই কোন পর্যায়ে খুব একটা উঁচুতে দেখা যায়নি। তো ইতিমধ্যে সৈয়দ মাহমুদউল্লাহ ভাইয়ের সঙ্গে যোগাযোগ আবার প্রতিষ্ঠিত হয়েছে, তো কথার মাঝখানে সংযোগ কেটে গিয়েছিল, আপনি আপনার বক্তব্য শেষ করবেন।
সেটাই তো, ফলে ডেমোক্রেটিক পার্টি একটা ক্রাউডেড ফিল্ড, এখন আজ এবং আগামীকাল দশজন করে ২০ জন, তারা যে খুব একটা তাদের নিজ নিজ পজিশন আর্টিকুলেট করতে পারবেন এবং তার ভিত্তিতে তারা হয়তো বললেন, কিন্তু এত দ্রুত তাদেরকে বলতে হবে যে তার ভিত্তিতে বুদ্ধিদীপ্ত ইনফর্ম ডিসিশন নেওয়ার জন্যে ভোটারদের পক্ষে ডিফিকাল্ট হবে, ফলে তারা এক ধরনের মানে ইনকমপ্লিট বা র্যান্ডম ইম্প্রেশনের ভিত্তিতে একটা জনমত দেবেন, যখন জনমত জরিপ হবে তাদের এবং কারা এগিয়ে আসেন সেটা বলা মুশকিল। তবে এখনো পর্যন্ত এই ডিবেটের আগ পর্যন্ত সেনেটর ওয়ার্নার, সেনেটর কামালা হ্যারিস, ফর্মার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং আগের বারের ক্যান্ডিডেট সেনেটর বার্নি স্যান্ডার্স, এই চারজন এবং আরো দু একজন এগিয়ে আছেন। তো তাদের এই এগিয়ে থাকার অবস্থান, আচ্ছা এখন এই ডিবেটের পরে প্রথম, এখনো অনেক দূর, মানে ৬ মাসের ৭-৮ মাস বাকি আছে। আগামী বছর ফেব্রুয়ারির ৩ তারিখে আইওয়াতে ককাস হবে ডেমোক্রেটিক পার্টির, সেখানে ক্যান্ডিডেট কাকে তারা ফেভার করে। এরপর সেই মাসের ১১ তারিখে হবে ককাস, ককাস হবে নিউ হ্যাম্পশায়ারে, না সেটা হবে প্রাইমারি, সরি প্রাইমারি, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এরপরে একজ্যাক্ট এক মাস পরে মার্চ মাসের আগামী বছর ৩ তারিখে ১৪টা স্টেট এবং মেইন সহ ধরলে ১৫টা স্টেটে প্রাইমারি হবে সুপার টুইজডে, তখন পর্যন্ত সেই সুপার টুইজডে পর্যন্ত কজন থাকেন সেটা একটা প্রশ্ন, এবং সুপার টুইজডেতে শেষ পর্যন্ত ঝরে মরে হয়তো ওই ২-৩ জন এগিয়ে থাকতে পারেন তারপর প্রকৃতপক্ষে। আর যেটা আমি একটুখানি ডক্টর সেলিনা আহমেদের বক্তব্য শুনছিলাম সেটা, এটা ঠিক প্রেসিডেন্টের, এই প্রেসিডেন্টের যে বক্তব্য গতবারের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার যে এজেন্ডা ছিল এখনো সেই এজেন্ডা নিয়ে তিনি এগিয়ে আছেন, তার হার্ড কোর কট্টর ভোটাররা সেটা তার প্রতি তাদের সমস্ত তদন্ত ইত্যাদি সত্ত্বেও রাশার সাথে সম্পৃক্ততা আছে না এগুলা সত্ত্বেও, তার সাফল্য ব্যর্থতা ইত্যাদি সত্ত্বেও তারা তার পেছনে আছে। আর ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের মধ্যে একটা অংশ কোন দিকে ভোট দেয় তার উপরে নির্ভর করবে রেজাল্ট, কিন্তু কথা হচ্ছে যদি ডেমোক্রেটিক পার্টির আজকে এবং আগামীকাল একে অপরকে আক্রমণ করে ভয়ঙ্কর রক্তাক্ত করে কাদা ছোঁড়াছুড়ি পর্যায়ে সেটা যায়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটা যে ২-৪ জন প্রার্থী এগিয়ে থাকবেন তাদের সম্পর্কে অন্যরা যে সমস্ত নেগেটিভ কথা বলবেন তার ইলেকশন ক্যাম্পেইনে সেটা বারবার ইউজ করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। আরো একটা কথা উল্লেখ করা, ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষদের আক্রমণের ব্যাপারে সমস্ত একেবারে সমস্ত তীর ছুড়ে দেন এবং তার নিজের দলের প্রাইমারিতে তিনি তার প্রতিপক্ষদের বিরুদ্ধে যে ধরনের আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন, তো সেই রকম এদেরকেও তারা নাস্তানাবুদ করবেন, ফলে এমন ক্যান্ডিডেট হতে হবে এদের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে যিনি তার আক্রমণের মুখেও অত্যন্ত মজবুত ভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারেন। এবং আরেকটা কথা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির লিডিং কয়েকজন ক্যান্ডিডেট স্পেশালি বার্নি স্যান্ডার্স এরা অত্যন্ত লেফটিস্ট কিছু বক্তব্য তুলে আনছেন, স্টুডেন্ট ঋণ, দেয়ার ট্রিলিয়ন ডলার সব মাফ করে দেওয়া এবং ইমিগ্রেশনের ব্যাপারে, হেলথ কেয়ার ইত্যাদির ব্যাপারে কিছু কিছু বক্তব্য, উনি তো ডেমোক্রেটিক সোশ্যালিজম বলছেন কিন্তু অন্যদেরও লেফটিস্ট, এইটা কতটা ভোটাররা গ্রহণ করবে সেটা আর বিবেচ্য বিষয়। কিন্তু জো বাইডেন যদিও এখনো একেবারে সম্মুখে আছেন, জো বাইডেনের সেন্ট্রিস্ট সমস্যা একটা আছে, তার ক্লোজেট থেকে অনেক অত্যন্ত নেগেটিভ তথ্য সব বেরিয়ে আসছে, তিনি সেগ্রিগেশনিস্টদের সাথে রাজনীতি করেছেন, তার প্রথম জীবনে যখন প্রথম নতুন সেনেটর ছিলেন, এবং বিভিন্ন সময়ে আজকের প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির যে এজেন্ডা বিরোধী এমন সব কর্মকাণ্ডে বক্তব্যে তার স্বাক্ষর আছে, এগুলো বেরিয়ে আসলে তিনি ক্ষতবিক্ষত হয়ে শেষ পর্যন্ত ফ্রন্টন স্ট্যাটাস হারিয়ে ফেলতেও পারেন, দেখা যাক।
জি, আপনি যেমনটি কিনা বললেন সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, যেমন বললেন যে সুপার টিউজডে পর্যন্ত কি অবস্থা দাঁড়াবে, এই ২০ জনের মধ্যে থেকে কতজন টিকে থাকবেন, এটা যেমন একটা প্রশ্ন, সেই সঙ্গে এটাও ভোটারদের মনে প্রশ্ন যাচ্ছে, বিশেষ করে ডেমোক্রেটিক প্রার্থীদের সমর্থন করেন যেসব ভোটার তাদের মনে, সেটা হলো যে ডেমোক্রেটিক পার্টির এই যে মনোনয়ন প্রত্যাশী ২০ জনের মধ্যে এলিজাবেথ ওয়ারেন, বার্নি স্যান্ডার্স এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, এই তিনজনকেই ভোটাররা মোটামুটিভাবে, বিশ্লেষকেরা তারাও সমীক্ষকেরা মোটামুটি জোরালো প্রার্থী বলে মনে করছেন, এবং মাহমুদুল্লাহ ভাই যেমন টিকেন একটু উল্লেখ করেছেন যে এরা বিভিন্ন ইস্যু নিয়ে এসেছেন, সেই ইস্যুগুলো কতখানি বাস্তবায়নযোগ্য সেটা তো প্রশ্ন সাপেক্ষ বটেই। তো এই এই যে পরিস্থিতিতে অনেকে মনে করছেন যে ডেমোক্রেটিক পার্টির ভোটাররা একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, তো ডক্টর সেলিন আহমেদ আপনি কি বলবেন?
আমার মতে হলো যে ডেমোক্রেটিক পার্টিকে প্রথমেই ঠিক করতে হবে যে পার্সোনাল এজেন্ডা প্রথম নাকি পার্টি প্রথম, এইটাকে ল্যাক করছে যে সবাই সবার ইস্যু নিয়ে এত মাতামাতি করছে, কিন্তু যেমন বার্নি স্যান্ডার্স এর দল যদি মোবিলাইজ হতো 2016 হিলারি ক্লিনটনের পক্ষে যেটা সম্ভব ছিল, সেই জিনিসটা আমরা আমি কোন প্রার্থীর মধ্যে দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত, যে আমরা কিন্তু পার্টির জন্য কাজ করব নিজেদের, হ্যাঁ আমার সবারই নিজস্ব এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলো হয়তো সবসময় ফুলফিল হবে না, কিন্তু পার্টিকে রক্ষা করতে হবে দেশের খাতিরে, সেই জিনিসটার অভাব দেখছি আমি।
জি, ডক্টর শওকত আলী আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে গত আড়াই বছরের মতন সময়কালে আমরা অর্থনীতিকে বেশ ভালো অবস্থানে দেখতে পেয়েছি, শ্রম বাজারকেও বেশ ভালো অবস্থানে দেখতে পেয়েছি, কিন্তু ইদানিং অর্থনীতি আবার একটু শ্লথ হয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন, এবং অনেকেই আবার এটাও মনে করেন যে এই মুহূর্তে অর্থনীতি বা ট্রাম্প প্রশাসনের সময়ে অর্থনীতি বা শ্রম বাজার যে অবস্থানে দাঁড়িয়েছে সেটা প্রেসিডেন্ট আগের প্রেসিডেন্ট পূর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালের অনুসৃত নীতিমালারই ফলোদয় বলে অনেকে মনে করেন, তো আপনি কি মনে করছেন?
না, এটা আপনার এটা ঠিক, সে তো দুই বছর আগের কথা মোরালেস, এখন ট্রাম্পের কিছু পলিসি বিশেষ করে তার কর্পোরেট ট্যাক্স কাট যে 35% ছিল, এটা ট্যাক্স কাট করার পরে অফকোর্স আপনার এমপ্লয়মেন্ট অপরচুনিটি আন্ডার কর্পোরেশন সেগুলো ভালো হয়েছে, এটা ঠিক ঠিক আছে। আপনি ঠিকই বলেছেন যে ইন্টারন্যাশনাল ট্রেড এবং ডোমেস্টিক যে প্রাইস হাইক গুলো হচ্ছে ইকোনমিস্টদের ধারণা যে হয়তো বা আপনার ইনফ্লেশন যেটা আমরা যেটাকে বলি ক্রিপিং ইনফ্লেশন যেটা আস্তে আস্তে আসতে পারে, এটা যদি আসে এবং ইকোনমিক কন্ডিশন যদি ইলেকশনের আগে খারাপ হয় তার একটা রিফ্লেকশন অফকোর্স ইলেকশনে আসবে, যেটা আমি মনে করছি যে ট্রাম্পের সব থেকে যে অস্ত্রটা উনি যেটা ব্যবহার করছেন যে কথা আমি আগেই বলেছি যে কনস্ট্যান্ট একটা জিডিপি গ্রোথ রেট যাচ্ছে ধরে রেখেছেন উনি, উনি সেটাকে 2.5% 3% অনেক সময় 4% বলেন, 4% ইজ ইম্পসিবল থিং, এটা সম্ভব না যুক্তরাষ্ট্রের মতো একটা ম্যাচিওর ইকোনমির পক্ষে। হাউএভার মোরালেস অনেক সময় কোয়ার্টার টু কোয়ার্টার এটা ভ্যারি করে। আমি যেটা বলছি কবির ভাই, যদি এই ধরনের যে আশঙ্কাটা আপনি করছেন ইন্টারন্যাশনাল ট্রেড প্লাস ডোমেস্টিক ট্রেডের যদি একটা ধাক্কা খান ইলেকশনের এক দেড় মাস আগে বা দুই মাস আগে, তাহলে এটা কিন্তু একটা মারণাস্ত্র হিসেবে ডেমোক্রেটরা ব্যবহার করতে পারে তার বিরুদ্ধে বা সাধারণ ভোটাররা পারে, বিশেষ করে যে বেজের কথা আমরা বারবার উল্লেখ করি, এটা কিন্তু মেনলি এগ্রিকালচারাল বেজ, তারপরে ধরেন নন কলেজ গ্রাজুয়েট বেজ, তাদের দারুণ ভাবে এটা এফেক্ট হবে, কারণ আনএমপ্লয়মেন্ট তখন আপনার এটা বাড়তে থাকবে, সেটা কিন্তু একটা অস্ত্র হিসেবে ব্যবহার হবে, এটা একটা মানে এটা জিনিস। তবে আমশনটা দেখছি, এখনো তো ইলেকশন অনেকদিন দেরি আছে, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন এগ্রিকালচার বেল্টে তিনি মাত্র মাস দুই আগে $14 বিলিয়ন তাদেরকে দেয়া হয়েছে, জাস্ট সাধারণ মানুষের ট্যাক্সটা দেওয়া হয়েছে, যেটা উনি এর আগে প্রেসিডেন্ট ওবামা যে তুমি $1 trillion কেন কর্পোরেশনকে দিলে, এই চার্জ গুলো এটা তো তোমার উচিত না এজ এ প্রেসিডেন্ট ফেডারেল গভর্নমেন্ট হিসেবে, কিন্তু উনি কিন্তু সেই কাজটাই উনি করেছেন, তার ওই বেসটাকে ঠেকানোর জন্য $14 বিলিয়ন, আর তার আগেও $4.5 বিলিয়ন উনি দিয়েছেন। এইভাবে ভর্তুকি যদি আপনি দিতে থাকেন কতদিন চালাতে পারবেন?
জি ডক্টর সরকার আলী, আপনার কাছে আর একটা প্রশ্ন আছে আমাদের। জি আমরা জানি যে ইদানিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেগান যুগের একজন অর্থনীতিবিদ আর্থার ল্যাফার তাকে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন, এবং এ প্রসঙ্গেই তিনি তার ভূয়সী প্রশংসা করেছেন আর্থার ল্যাফারের, এবং সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ট্যাক্স রেট যদি হাই হয়, যদি উচ্চতর স্তরে থাকে, তাহলে মানুষ ব্যয় কম করবে এবং বিনিয়োগ বন্ধ করে দেবে, এবং তার ফলোদয়ে প্রবৃদ্ধি কম হবে, ট্যাক্স রেভিনিউ কমে যাবে। এটা আমাদের কাছে একটু বিভ্রান্তিকর মনে হয়, আপনি একটু ব্যাখ্যা করবেন প্লিজ।
লেফার, ডক্টর লেফার ইজ এ প্রমিনেন্ট ইকোনমিস্ট, আমরা এটা পড়াই, এটাকে লেফার হয়, উনি এই কার্ভের ভিতরে এমপ্লয়মেন্টের একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন যে একটা কার্ভের ভিতরেই ম্যাথমেটিক্যাল ইয়ে আছে পিছনে, তারপর এটা এটা ঠিক যে এই যে ভর্তুকির কথা আমি যেটা বলছি যে ইভেন্সুয়ালি হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প এটা বলছে না, কিন্তু ইভেন্সুয়ালি এই এই যে ভর্তুকির যে খরচটা এটা কিন্তু জনগণকে দিতে হবে, সাধারণ মানুষদের। যেমন কিছুদিন আগে ইকোনমিস্টরা বের করেছেন অলরেডি আপনার ডিউ টু দি পলিসি ফেলিওর অফ প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার প্রতি ফ্যামিলি, প্রতি যুক্তরাষ্ট্রের প্রতি ফ্যামিলিতে অ্যাজ অফ নাও অলমোস্ট $750 থেকে অলমোস্ট ওভার $1,000 এক্সট্রা খরচ হয়েছে, কারণ তিনি ট্যারিফ ইম্পোজ করেছেন। এ ব্যাপারে আপনি অনেক আলোচনা আপনার সাথে আমরা করেছি, এটা কিন্তু একটা ট্যাক্স হিসেবে যেতে পারে। তো লেফার কার্ভে ডক্টর লেফার যে কথাটা বলছেন, ট্যাক্স অর্থে ট্যাক্স কিন্তু কালেকশনের বহু রকম স্টেপ আছে, তো প্রেসিডেন্ট ট্রাম্প যাচ্ছে ঠিক ট্যাক্সকে ট্যাক্স না বলে উনি এটাকে ট্যারিফ দিচ্ছেন, এটা কিন্তু একটা ট্যাক্স। তো এইটা যদি হয় দেন হিজ কমপ্লিটলি রাইট যে যত আপনি ট্যাক্স বাড়িয়ে দেবেন তারপরে আপনার প্রোডাকশন কমবে, আপনার এমপ্লয়মেন্ট কমে যাবে, আপনার ট্যাক্স যদি হয় প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, তখন আপনি কিন্তু এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট এক্সপেন্সিভ হয়ে যাবে, ফলে আপনার বিভিন্ন সেক্টরের সাথে যেগুলো কানেক্টেড সেখানে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে যে কর্পোরেশন যখন দেখবে যে তাদের ইন্টারন্যাশনাল বিজনেস অলরেডি অনেকেই আপনি জানেন অনেক বড় বড় কর্পোরেশন গুলো তাদের আউটলেট গুলো বন্ধ করে দিচ্ছে বিভিন্ন কারণে, কারণ মাল ম্যাটেরিয়াল ইনগ্রিডিয়েন্ট গুলো আসে মেইনলি সাউথ এশিয়া, চায়না বা ইউরোপ থেকে, এমনকি আপনি মেক্সিকোর সাথে দেখেন, কানাডার সাথে দেখেন, যে তার যে একটা সুসম্পর্ক রাখা উচিত ছিল ইকোনমিক রিজনে, কারণ মেক্সিকোর অনেক প্রোডাকশন যে কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে যারা মাল সাপ্লাই দেয় সেগুলো কিন্তু আমেরিকানই কোম্পানি, এবং চীনেও একই অবস্থা, আমেরিকান কোম্পানি বেশি দিনে ব্যবসা করে, কিন্তু এই ট্যারিফ ইম্পোজ করার ফলে তাদের ব্যবসা কিন্তু কমে গেছে। আপনি লোয়ার মিডল ক্লাস বিজনেসম্যান যারা তারা কিন্তু এখনই হাবুডুবু খাওয়া শুরু করেছে। সুতরাং আমি যেটা চিন্তা করছি যে তার বড় অস্ত্র যেটা উনি বলছেন যে প্রেসিডেন্ট ওবামা করেনি এটা আমি করেছি, অবশ্যই আপনি ঠিকই বলেছেন যে সবকিছু মূল মন্ত্র যেগুলো দেওয়া হয়েছিল এটা প্রেসিডেন্ট ওবামা করেছে, যদিও তার অনেক পলিসি ফেলিওর ছিল, তারপরও আনএমপ্লয়মেন্ট ওই সময় কিন্তু আপনার অ্যারাউন্ড আপনার প্রায় এই যে ফুল এমপ্লয়মেন্ট যেটা আমরা বলি যে আমরা গড়ে প্রায় 5% একটা ইকোনমিতে আমরা ধরেই নিই, এটা কিন্তু আপনি কমপ্লিটলি রাইট কথা বলেছেন যে এটা প্রেসিডেন্ট ওবামার সময় থেকে শুরু হয়েছে এবং এই টেন্ডেন্সিকে ধরেন আজ প্রায় 2 বছর হতে চলছে। তার যে ট্রাম্পের ইকোনমিক পলিসি যেটা তিনি ইমপ্লিমেন্ট করেছে, আফটার বিকামিং দি প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেট, এই জিনিসটা, এই ইফেক্টিভনেসটা কিন্তু আমরা দেখতে পাব এই কিছুদিন আগে, ইলেকশনের আগেই। আমি আশা যে এই পলিসি ফেলিওটা ইন্টারন্যাশনাল গ্লোবাল বিজনেস, ইন্টারন্যাশনাল ট্রেড এবং ডোমেস্টিক পলিসি সবকিছু মিলে তার যে বর্তমান জিডিপি গ্রোথের কথা উনি বলছেন এটা তিনি ধরে রাখতে পারবেন না। এমপ্লয়মেন্টের যে বর্তমান অবস্থা এটা হবে না। তারপরে আপনার আপনি ফরেন যে ইমিগ্রান্ট যারা, এটা আপনাদের মনে রাখতে হবে যে মানুষ যখন আছে যে কোনো দেশে, যেমন আমরা বলি গেস্টারবাইটার জার্মানকে, জার্মান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে তৈরি করেছে টুরিস্টের ইমিগ্রান্টরা, যুক্তরাষ্ট্রতে ইমিগ্রান্টের দেশই বলা হয়, আর উনি এখন এই সমস্ত বন্ধ করার ফলে অল লেভেলস অফ অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটিস সেখানে দারুণ ভাবে আমরা হোঁচট খাচ্ছি। এই হোঁচটটা আরো কয়েকদিন পরে মারাত্মক আকার যখন ধারণ করবে তখন প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, আপনার এক্সপোর্ট কমে যাবে, সবকিছু মিলে আমার একটা ধারণা হচ্ছে যে ডেমোক্রেটিক ক্যান্ডিডেটরা তারা তো যে কথাটা আমাদের অন্যান্য উপস্থাপকরা বলছেন যে তাদের ভিতরে যে ঝামেলা তো আছে সেইটাকে তারা কাটিয়ে উঠতে পারবে যদি আপনার ইকোনমিক পলিসি ফেলে হয় ডোমেস্টিক্যালি প্রেসিডেন্টের নিজস্ব কারণে। সেকেন্ড, ফরেন পলিসি আছে, এই ব্যাপারে আমরা হয়তো পরে কথা বলতে পারি যে ফরেন পলিসি ফেলেও তো তারা একটার পর একটা রয়েই গেছে। সবকিছু মিলে দেখা যায় যে যদি এই জিনিসগুলো যেগুলো আমি একটু আভাস ইঙ্গিত দিচ্ছি এগুলো যদি ঠিক সেই প্রক্রিয়ায় যায় তাহলে ট্রাম্পকে আমার মনে হয় সহজে কাবু করা সম্ভব হবে।
জি, ডক্টর শওকত আলী তার প্রারম্ভিক মন্তব্যে একটা বক্তব্যের অবতারণা করেছেন ডক্টর সেলিনা আহমেদ, সেই বক্তব্যের আলোকে আপনার কাছ থেকে আমরা একটু বিশ্লেষণ জানতে চাইব। সেটা হলো, ডক্টর শওকত আলী বলেছেন এবং আমরাও জানি, অনেকেই বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের পাওয়ার বেস, যে সমর্থনের যে বুনিয়াদ, তার বেশিরভাগ অংশই জুড়ে রয়েছে নন কলেজ পড়ুয়া শ্বেতকায় আমেরিকান। তো এই নন কলেজ পড়ুয়া শ্বেতকায় আমেরিকানের সংখ্যা বিশেষ করে টেক্সাসের মতো আপনার রাজ্যে অনেক বেশি, বিপুল সংখ্যা এদের, এবং এরা মোটামুটিভাবে গ্রামাঞ্চলে, গ্রামীণ এলাকায় বাস করেন, কৃষি নির্ভর অর্থনীতি এদের জীবন নির্বাহের পন্থা। তো এই এরা প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করেছেন ধরেন এই আড়াই বছর আগে, এখনো করবেন বলে মনে করা হচ্ছে সামনের নির্বাচনে? কেন
শুনেন, টেক্সাস কিন্তু আরেকটা দেশ।
জি,
আমরা মনে করি আর কি। সুতরাং এই টেক্সাসের যে যে গ্রুপটার কথা আপনি বিশ্লেষণ দিলেন, তাদের যদি এখন আপনি মাথা কুড়েও ফেলেন যে ওবামা কোনো কি মানে ওবামার আমলে ইকোনমিক গ্রোথের বীজটা বপন হয়েছিল, ওরা বিশ্বাস করবে না। এত স্ট্রংলি মোটিভেটেড যে ইমিগ্রেশন বা ইমিগ্রেন্ট সোসাইটির বিরোধিতা, সুতরাং আপনি আইন কানুন যাই করেন মানুষের মাইন্ডসেট পাল্টানো কিন্তু খুব সহজ নয়, খুব তাড়াতাড়ি হয় না। এই বছর হবে না, আগামী পাঁচ বছরও হবে কিনা, টেক্সাসের মানুষের যে 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 গ্রুপটার কথা আপনি বিশ্লেষণ করলেন তাদের মানসিকতা পাল্টাবে কিনা, এই ইলেকশনে আমি কোনো আশাবাদী নই এবং আগামী দশ পনেরো বছরও আশাবাদী নই। কারণ এই জন্যই আর কি, যে ডেমোক্রেটিক পার্টি থেকে জো বাইডেন যদি আসেন, উনি ওনার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে মনোনীত করবেন, জেন্ডার বেস হবে কিনা, ইভেন এই দেশ এখনো পর্যন্ত কোন মহিলা প্রেসিডেন্টের জন্য তৈরি নয়। আমি খুব অত্যন্ত দুঃখের সাথে একজন মহিলা হয়ে বলছি যে সেটা আমি অহরহ দেখতে পাচ্ছি। এবং সেই সেই শ্বেতকায় গ্রুপকে যদি আপনি বলেন যে টেক্সাসে তারা চোখ বন্ধ করে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছে, আমাদের এখানকার সমস্ত পলিটিশিয়ান বলেন বা বেশিরভাগ লোকই বলেন, তারা দিনকে দিন রাতকে রাত যদি আপনি পাল্টেও যান এটা মত বদলাবে না, আপনি যদি আইন কানুন করেও করেন এটা, এই মানসিকতার পরিবর্তন যুগের পর যুগ আমাদের হয়তোবা ইন্টারফেথ ডায়ালগ বলেন, ইন্টার রিলিজিয়ান ম্যারেজ বলেন, এই সমস্ত জিনিস দিয়ে এগিয়ে যেতে হবে, তা নাহলে পরে টেক্সাসের লোকের মানসিকতা পরিবর্তন হওয়ার নয়
আমি মনে করি। জি মোহাম্মদুল্লাহ ভাই, আপনার কাছে আসবো, আপনার জন্য আমাদের জিজ্ঞাস্য আছে। ইতিমধ্যে আমাদের একজন শ্রোতা ডালিম কুমার ফোন করছেন বাংলাদেশ থেকে। হ্যাঁ জি ভাই ডালিম কুমার, কোথেকে ফোন করছেন আপনি?
আমেরিকাকে আমাকে সুযোগ দানের জন্য পঞ্চগড় বাংলাদেশ থেকে।
পঞ্চগড়, জি বলুন ভাই।
ভালো আছেন?
হ্যালো, জি বলুন, আমরা শুনছি।
আমি বিশ্লেষকের সাথে একটি প্রশ্ন রাখতে চাই।
জি,
যে আমাদের পাশের দেশ ভারত কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল, সেখানে আমরা দেখলাম যে পরিপূর্ণ প্রতিপক্ষের অভাবে, মানে একটা মানে ভালো একটা প্রতিপক্ষের অভাবে কিন্তু পুনরায় নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে। তো আমরা যে পত্র পত্রিকা কিংবা আপনাদের বেতারের মাধ্যমে বিশ্লেষণ, বিভিন্ন বিশ্লেষণ খবরাখবরের মাধ্যমে যেটা জানতে পারতেছি যে ডেমোক্রেটিকদের মধ্যে যে ছালগোল বর্তমানে, কারা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবে, এইগুলো নিয়ে গোলমাল। সেদিকে যে আমরা আমরা মানে আমাদের পাশের দেশ ভারতের উদাহরণ হিসেবে দেখতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রেও মনে হয় আবার ট্রাম্প ক্ষমতা আসবে, এবং নিশ্চিত ভাবে বলা যায়, যেহেতু আপনারাও বলতেছেন যে টেক্সাস অঙ্গরাজ্যটাও অনেকটা ট্রাম্পের অন্ধভক্ত, অন্যান্য দেখা যাচ্ছে যে ওখানেও অনেক রাজ্যও এরকম হতে পারে। এমনকি আমাদের বড় মানে যে ভারতের মতোই পুনরাবৃত্তি আবার এই আমেরিকাতেও হতে পারে। আপনাদের এখানে কতটুকু মতামত আমি বিশ্লেষকদের কাছে জানতে চাচ্ছি যে আপনারাও কি আমাদের মতোই এটাই?
জি জি মোহাম্মদুল্লাহ ভাই, ডালিম কুমার যেমনটি কিনা বললেন, এরকম কথাবার্তা তো আমরা হরহামেশাই শুনছি ইদানিং, এবং অনেকেই বলছেন খোলাখুলিভাবেই যে অনেকেই দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে তাকিয়ে যে তিনি দুই মেয়াদের প্রেসিডেন্ট সম্ভবত, এবং ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রার্থীদের সংখ্যাধিক্য এবং তাদের বক্তব্য বয়ান কোনো কোনো ক্ষেত্রে পরস্পর বিরোধী, এবং ইস্যুর অনুপস্থিতি কোনো কোনো ক্ষেত্রে, সব কিছু মিলিয়ে ডেমোক্রেটিক পার্টি সমর্থক অনেককেই নিরুৎসাহিত হতে দেখা যাচ্ছে। কিন্তু সেই সঙ্গে আর একটা প্রশ্ন, আর একটা জিজ্ঞাসা অনেকদিন থেকেই যুক্তরাষ্ট্রে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে এখানে রাজনীতি মোটামুটিভাবে, রাজনীতি বা প্রেসিডেন্ট নির্বাচন এসব কিছুই আবর্তিত হয় দুটো প্রধান পার্টিকে কেন্দ্র করে। অথচ আমরা জানি যে আমেরিকাতে রাজনৈতিক পার্টি দু ডজনেরও বেশি রয়েছে সংখ্যায়। তো এই দ্বিদলীয় যে রাজনীতি, এ দুটো দলের যে দাপট, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আরও ভবিষ্যতে কতদিন চলবে জানি না। তো এ ব্যাপারে একটু আলোকপাত করবেন মোহাম্মদুল্লাহ ভাই?
না, এটা তো এই দুদলীয় ব্যাপারটা, যেমন ব্রিটেনে রক্ষণশীল এবং শ্রমিক দল হয়েছে, এটা অন্যান্য দল থাকা সত্ত্বেও ড্যাম রিবেলস আছে, আরেকটা লিবেলদের আরেকটা গ্রুপ আছে, ছোটখাটো এরকম আছে, আমেরিকা তো এরকম অনেক আছে। কিন্তু তা করে এটা যখন ভোটে যায় এরা পিছিয়ে পড়ে, তো ভোটে এগিয়ে গিয়ে এরা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এমন না যে অন্য দল করার ব্যাপারে কোনো বাধা আছে, যে কোনো দিন যে কোনো লোক দল করতে পারেন, যাই হোক, সেই কারণে এটা ইভলভ থ্রু দ্যাট এলিমিনেশন প্রসেস, এরা ভোট বেশি পেয়ে এরা ওই অবস্থানে এসছেন। এখন আমি ওভারঅল সিচুয়েশন কয়েকটা দ্রুত মন্তব্য করবো। একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির তিনজন ফ্রন্ট রানার সত্তর উপর, এলিজাবেথ ওয়ার্নার বয়স সত্তর, জো বাইডেন বয়স ৭৬, স্যান্ডার্স এর বয়স ৭৭, এটা বর্তমান প্রেসিডেন্টও বেশ বয়স্ক, ৭৪ সম্ভবত তার বয়স, ফলে কাছাকাছি। কিন্তু তারপরও বয়সের একটা ব্যাপার আছে, আপনার ওদেরকে দেখলে বয়স্ক যে এটা বোঝা যায়, এই ভাইটালিটির একটা ব্যাপার আছে, তাদের হেলথ কার্ড শেষ পর্যন্ত কি হয়, এদের মধ্যে কেউ যদি অগ্রগামী হয়ে যান শেষ মুহূর্তে, তার কোনো মানে স্বাস্থ্যগত দুঃসংবাদ এসে যায় কিনা, যে তিনি কঠিন কোন রোগ ইত্যাদি, একটা দিক আছে। আরেকটা হচ্ছে সিটিং প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের হাতে অনেক অস্ত্র থাকে, হঠাৎ করে উনি এক জায়গায় যুদ্ধ পাঠিয়ে দিলেন যে যুদ্ধের পক্ষে, আমেরিকার যুদ্ধে ক্লান্ত হয়ে গেছে, ভিয়েতনাম যুদ্ধে ক্লান্ত, তারপরে আফগানিস্তান ইরাকের ইনভলভমেন্টে ক্লান্ত, এটা সত্য। এবং ইনি আসার পর থেকে এই দুবছরে আর যুদ্ধে জড়াননি, হুমকি দিচ্ছেন জোরে সোরে, ইরানকে হুমকি দিয়েছেন আক্রমণ করবেন, বলছেন যে আমি শেষ মুহূর্তে 150 লোক মারা যাবে, কথা শুনে সরে এসেছি। যাই হোক, যে কারণে যে স্টেশন থেকে উনি সরে আসুন না কেন, এসেছেন। এখন নতুন করে যদি উনি সেখানে আক্রমণ করেন, যেটা বারবার বলা হচ্ছে ইসরায়েল যেকোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, অথবা সৌদিরা আক্রমণ করতে পারে, তারপর আমেরিকা জড়িয়ে পড়বে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যখন এই রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়বে, তখন এই যদি পড়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তখন তার কর্তব্য যেটা সেটা, এবং মধ্যমদেরও একটা অংশ দেশপ্রেম, মানে এক ধরনের এই দেশ ওই ব্যাপারটা আছে, প্রেসিডেন্টের সমর্থন তখন সেই কারণে বাড়তে পারে। আর যারা যুদ্ধবিরোধী তাদের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব আরো তীব্রতর হবে। এইগুলো কথা আজকে একটা, আরেকটা উল্লেখ করবো যে একজন ইমিগ্রেন্ট বাবা এবং তার মেয়ে, ছোট্ট একটা মেয়ে, তারা এই নিহত হয়েছেন জলে ডুবে সীমান্ত ক্রস করার,
ছবি প্রকাশিত হয়েছে পত্রপত্রিকায়।
আজকে ডিবেট এবং আগামী ডিবেটে এটা এখন সারা জাতির সম্মুখে বারবার এই ছবি আসছে, এবং এটা ডিবেটে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে,
অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা।
হ্যাঁ, উনি যে কথা বলেছেন ডালিম কুমার, উল্লেখযোগ্য ব্যাপার, ডেমোক্রেটদের ব্যাপারে এইটা তারা ঝরে যে শেষ পর্যন্ত সুপার টুয়েজডে পর্যন্ত কজন থাকেন, সুপার টুয়েজডের পরে যদি একজন দুজনের বেশি ফিল্ডের না থাকেন তাহলে ঠিক আছে, তাহলে আর কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি তখনও পাঁচের বেশি থাকেন একটু সমস্যা হতে পারে। ভারতের ব্যাপারটা অন্য ধরনের, ভারতে হচ্ছে যে রিজিওনাল দলগুলা বলতে গেলে আলাদা আলাদাভাবে, প্রত্যেকে যে যে রিজিওনে শক্তিশালী, যে স্টেটে শক্তিশালী, আলাদাভাবে ফাইট করেছে। ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কারো সাথে যায়নি, বামদের বিরুদ্ধে তিনি, কংগ্রেসের বিরুদ্ধে তিনি, মানে তিনি সবার বিরুদ্ধে। তারা যদি সেখানে এই কংগ্রেস এবং তৃণমূল এবং বামরা একজোট হতেন তাহলে সম্ভবত বিজেপি একটা দুটো বেশি লোকসভা সিট পেত না। এখন লোকসভা অল্প কয়েকটার মধ্যে 5-6 সিট পেলে তারা মেজরিটি হয়ে যেতেন। তো এই অবস্থা ওখানে তার একলা চলনীতির কারণে হয়েছে, এবং অন্য রিজিওনাল দলগুলো সেটা করেছে। এখানে সমস্যা হবে যদি পরস্পরকে আক্রমণ করে রক্তাক্ত করে, তা না হলে অর্থনীতির যে ব্যাপারটা, যেটা আপনি ডক্টর শওকত আলী থেকেও জেনেছেন, তিনিও তার বক্তব্যে বলেছেন অর্থনীতির অবস্থা সম্ভবত ওবামার পিরিয়ডের নীতির কারণে। ওবামা প্রেসিডেন্ট হয়েছেন যখন আমেরিকার অর্থনীতি একবারে ধসে পড়ছিল, একেবারে ভয়ঙ্কর ধসের মুখে নেমেছিল, তার থেকে ওবামা মানে কার্টেল গুলোকে আপনার লেসেস ফেয়ার ক্যাপিটালিজম থেকে রক্ষা করে মোটামুটি যেভাবে উদ্ধার করেছেন এবং মানে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গেছেন সেটা বিস্ময়কর, এবং রিপাবলিকান পার্টির নন স্টপ বিরোধিতা সত্ত্বেও সেটা হয়েছে, এবং তারই সুফল এখন পর্যন্ত আমরা দেখিচ্ছি, মূলত তারই সুফল। তবে উনি যে ট্রিলিয়ন ডলার ওই কর্পোরেশন গুলোকে দিয়েছেন, সেগুলোর ভালো ফলের চাইতে খারাপ ফল, ওইটা ওই যে রেগানের কথা যে বলছেন, রেগান একটা কথা বলতেন তার অর্থনীতির ট্রিকেল ডাউন ইকোনমি, বড় লোকরা কর্পোরেটরা এদের হাতে টাকা বেশি থাকলে সেই টাকা তারা ইনভেস্ট করে এবং দরিদ্র শ্রেণীর উন্নতি হয়। তার নিজের ভাইস প্রেসিডেন্ট সেটাকে ভুডু ইকোনমি বলেছিলেন, সিনিয়র বুশ, ফলে সেটার ফল তার আমলে প্রেসিডেন্ট রিগান যুক্তরাষ্ট্রের জাতীয় ডেট হিউজ পরিমাণে তৈরি করে দিয়ে গেছিলেন, একদিকে ডিফেন্সের ব্যয় আর একদিকে কর্পোরেটদেরকে কাট দেওয়া। তারপরে জুনিয়র বুশের আমলে তেমন মানে আর বাড়াননি, এরপর প্রেসিডেন্ট ক্লিন্টন এসে সেই ঋণ অনেকাংশে শোধ করে দিতে পেরেছেন তার নীতি, বাস্তববাদী নীতির কারণে। আবার জুনিয়র বুশের আমলে ট্রিলিয়নের বেশি সে ডেট হয়ে গেছে, কয়েক ট্রিলিয়ন হয়ে গেছে, এখন তো অনবরত বাড়ছে। ইনি তো এই আমলে, গত আমলে ওবামাকে মানে ডেট নিতে দিচ্ছে না, ডেট সিলিং বাড়াচ্ছে না, রিপাবলিকান বারবার বাধা সৃষ্টি করেছে, সরকার স্থবির হয়ে গেছে, আর এই আমলে এসে কোনো কথা না ক্ষমতায় বর্তমানে রিপাবলিকান মেজরিটি ছিলেন উভয় পরিষদে, এখন উচ্চ পরিষদে সেনেটে, তারা এখন ডেমোক্রেটরা এগ্রি করছে অন্যান্য কারণে, অথবা সমস্ত সোশ্যাল প্রোগ্রামগুলো বাদ দিয়ে দেবে এই থ্রেটের মুখে এগ্রি করে করে ডেট বাড়ানো হচ্ছে, এবং ডেট বাড়তে বাড়তে এখন তো হিউজ। ফলে এই সবের ফল এই অর্থনীতি এবং জনমতের উপরে প্রভাব ফেলবে অতি দ্রুত, সম্ভবত আগামী বছর।
জি, আমাদের বেশ কয়েকজন দর্শক শ্রোতা জিজ্ঞাসা তুলে ধরেছেন, যেমন যুবরাজ চৌধুরী, লিয়াকত চৌধুরী, শঙ্কর হালদার, তারা জানতে চেয়েছেন যে আগামীতে মিস্টার ট্রাম্প নির্বাচিত হলে বাংলাদেশি লোক কি বেশি দেশে ফেরত যাবে, এবং আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ট্রাম্প মহাশয়ের পুনর্নির্বাচনের সম্ভাবনা কতখানি রয়েছে, এই জিজ্ঞাসা। এর প্রেক্ষিতে আমরা প্রায় শেষ প্রান্তে পৌঁছিয়ে গিয়েছি আলোচনার। তো ডক্টর শওকত আলী, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে যে আসন্ন G20 সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আলোচনা হওয়ার কথা রয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের সঙ্গেও কথাবার্তা হওয়ার কথা রয়েছে, এবং সেখানে ইরান, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া এ প্রশ্নগুলো উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তো এই চীনের সঙ্গে অর্থনৈতিক যে বিরোধ, এটা যুক্তরাষ্ট্রের 2020 নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে কি আপনি মনে করেন?
এই কথা আপনি ঠিক বলেছেন, কিন্তু এখানে যে বিষয়টা আমি লক্ষ্য করছি, আপনি কোরিয়া দিয়েই শুরু করেন, ট্রাম্প কিন্তু পলিটিক্স নতুন আসলেও সে অনেকগুলো জিনিস খুব স্মার্টলি করছে। দেখেন কোরিয়ার সাথে তার, উত্তর কোরিয়ার সাথে তার চিঠি লেনদেন হচ্ছে, যদিও ব্যক্তিগারী দুটো তাদের কনফারেন্সে সেল করেছে। এখানে চীনের সাথে ইলেকশনের আগে এমন কোন কিছু করবে না যাতে মানে আপাতত লোকচক্ষুতে ধরা পড়ে যে তার পলিসি খারাপ, ফলে সে এমন একটা কায়দা করবে আপ টু অ্যাটলিস্ট আপ টু ইলেকশন যে তাতে মনে হবে যে মোটামুটি এটা আপনার যে ট্রেড ফ্লোটা এটা তার কন্টিনিউতে এটা মনে হচ্ছে। আরেকটা যে বাংলাদেশ থেকে যে কথাটা বলছে যে অনেক বাংলাদেশের মানুষ ফিরে যাবে কিনা, আমি এ ব্যাপারে আমার একটু কনজারভেটিভ আইডিয়াটা হচ্ছে এই যে আমার মনে হয় না। তার কারণ হলো যে যুক্তরাষ্ট্রে যখন ফুল এমপ্লয়মেন্ট হয় তখন কিন্তু একটা লেবার শর্টেজ বা একটা ক্রাইসিস চলে। আমাদের দেশের অনেক মানুষ কিন্তু লেবার ঘাটতি পূরণে অনেক কাজ করে, কনস্ট্রাকশন হোক বা ট্যাক্সি ড্রাইভিং হোক, উবার লিফট ড্রাইভিং হোক। ফলে আমার মনে হচ্ছে না যে বাংলাদেশকে বিশেষ করে মানুষগুলোকে সরিয়ে দেওয়া হবে, দেশকে ঠেকানোর জন্য শুধুমাত্র আমি যা করার দরকার এটা করা সেটা করা এটা, তার মানে আপনি ইলেকশন পর্যন্ত সে অনেকগুলো পলিসি কিন্তু শিফট করতে থাকবে একটার পর একটা, যে পলিসি তার পক্ষে আসবে ওইটাই সে গ্রহণ করবে।
ডক্টর শওকত আলী, আমাদেরকে শেষ করতে হবে একেবারেই 30 সেকেন্ডের মধ্যে উপসংহার মন্তব্য ডক্টর সেলিনা আহমেদ।
আমি মনে করি যে শওকত আলী সাহেবের কথা ধরেই যে অস্ত্রগুলো ট্রাম্প অ্যাজ এ প্রেসিডেন্ট রিএলেক্টেড হওয়ার জন্য উনি সময় সময় ছাড়বে, সেটা যুদ্ধ বা ইমিগ্রেশন সবকিছুই ওনার হাতে, সিটিং প্রেসিডেন্টের এটাই অ্যাডভান্টেজ।
জি, ডক্টর সেলিনা আহমেদ টেক্সাসের টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক, ডক্টর শওকত আলী নিউ ইয়র্ক থেকে, এবং আমাদের অত্যন্ত প্রিয় সংবাদ ভাষ্যকার বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং সেই সঙ্গে আমাদের দর্শক শ্রোতা সবাইকেই তাদের যোগদানের জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।